রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ১০ বার রহমত নাজিল করেন, তার ১০টি গুনাহকে ক্ষমা করে দেন, তার ১০টি মর্যাদাকে বাড়িয়ে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় ইসলামী ভাই ইসলামী বোন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক, আজ রহমতপূর্ণ প্রভাতেও কারিসাব আমাদের সাথে আছেন, নাতখা ইসলামী ভাই, মোবাল্লিকে দাওয়াত ইসলামী। আর আজ একটি বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরই জীবনী নিয়ে কোনো একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আর এই অনুষ্ঠানের যে এক সিস্টেম বা আমরা চালাই, এই অনুষ্ঠানটি শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর হামদে বারি তাআলা, এরপরে আমরা যে বিষয় নিয়ে থাকি এই বিষয় নিয়ে আলোচনা করি। আসুন আমরা ভালো ভালো নিয়তের সাথে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ فأين تذهبون وما هو على الغيب بضنين وما هو بقول شيطان تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء
Allah
وما تشاء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم ما شاء الله مدنی چینل এর দর্শক শ্রোতা আমরা কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করেছি হামদে বারি তাআলা শুনবো ইনশাআল্লাহ নাতে রাসূল শ্রবণ করব অবশ্যই গতকালকেও যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি তা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন আর সাথে সাথে এটাও বললাম যে মানুষের যে হায়াত জীবন থাকে সাধারণ মানুষ যারা আছি আমরা সব মানুষেরই প্রায় এরকমই হয় কেউ ছোট থেকে বড় হয় শহরে আবার বড় হওয়ার পরে কেউ গ্রামে চলে যায় আবার গ্রামে বড় হয় শহরে চলে আসে চাকরির জন্য সাধারণ মানুষের ব্যাপারে এরকমের হয় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা শরীফে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ সময়ের পর হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান আর মদিনাতুল মুনাওয়ারার জিন্দেগি মক্কাতুল মুকাররমার চেয়ে খুবই কম জিন্দেগি অর্থাৎ হায়াতে মোবারকা বাকি যে ছিল এটা মদিনাতুল মুনাওয়ারায় অতিবাহিত করেছেন জাহিরি হায়াত যেটা আর আজকের আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন মাদানী জীবনের মধ্যে অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার যে কিছু সময় অতিবাহিত ওখানে করেছেন সাহাবা ইকরাম কিভাবে সঙ্গ দিয়েছেন মানুষ ইসলামের ছায়াতলে কিভাবে এসেছেন এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ মাদানী জীবনের আমরা এই অনুষ্ঠানে করব আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আমরা নিজেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করে কিছু সওয়াব অর্জন করতে পারি মহাব্বত অর্জন করতে পারি আর দর্শক শ্রোতা যারা আছেন তারাও যেন মাদানী চ্যানেলের মাধ্যমে দর্শক শ্রোতা প্রিয় নবীর কিছু হাদিসে পাক প্রিয় নবীর কিছু কর্ম প্রিয় নবীর কিছু সুন্নাতে মোবারকা শিখে আর মহাব্বত বাড়িয়ে যেন আমরা আমলও করতে পারি ইনশাআল্লাহ তাআলা দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ছেড়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যে রাত্রে যান আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আজকের অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী এহসান কাদেরী ভাই আমাদের সাথে রয়েছেন মাদানী ফুল তিনিও দিবেন এর পূর্বে আসুন আমরা শোয়েব ভাই থেকে হামদে বারি তালা শ্রবণ করি হামদে বারি তালার পরে ইনশাআল্লাহ আমরা আজকের যে বিষয় নিয়ে সে বিষয়ে আলোচনা করব
সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনা চ্যানেল বাংলার দর্শক বিন্দু আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো বলে নিয়ত করে নি যে আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব শ্রবণ করব সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আসুন সর্বপ্রথম দরুদে পাকের নজরানা পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিব লপড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول اللہ وسلم علیک یا حبیب اللہ اگر کوئی اپنا بھلا چاہتا ہے اسے چاہے جس کو خدا چاہتا ہے
اسے چاہے جس کو خدا چاہتا ہے، درود ان پہ بھیجو سلام، ان پہ بھیجو یہی مومنوں سے خدا چاہتا ہے۔ پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ۔ سبحان اللہ 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 خالق مالک رب مہان ہے، خالق مالک رب مہان سبحان اللہ سبحان اللہ۔ تمہیں سرشٹا امار آمی بندہ تمہار، تمہیں سرشٹا امار آمی بندہ تمہار سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ۔ مرا بھیکاری تمی داتا، مرا بندہ تمی مولا، مرا بھیکاری تمی داتا، مرا بندہ تمی مولا، مرا بندہ تمی مولا۔ مکھ پہ کے تمہار فقیر بدشاہ، مکہ پہ کے تمہار فقیر بدشاہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ۔ مرا پاپ کری تمی معاف کرو، مرا ظلم کری تمی دایا کرو، مورا ظلم کری تمہیں دایا کرو، রে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া শাহ জো করি তুমি গরিবে রে সহায়ক তুমি অসহায় রে শাহ জো করি তুমি গরিবে রে সহায়ক তুমি অসহায়ক তুমি অসহায়ের সবর তোরে ধার তোমার খোলা সবর তোরে দার তোমার খোলা সব মোরা অপরাধী সতার তুমি মোরা পাপী গাফার তুমি ইয়া আল্লাহ গুণগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসা লিখে ও পরাদি আজি শুনো অমল নামানি হাজির এ সালিকে আপো রাদে আজি শুনো অমল নামানি হাজির শুনো অমল নামানি হাজির করো দানে ক্ষমা নবীর ওসিলায় করো দানে ক্ষমা নবীর ওসিলায়
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আজ ইনশাআল্লাহ অনুষ্ঠানে আপনাদের কল SMS ও নিব, আর সাথে প্রতিদিন যে প্যাকেজ আপনাদেরকে দেখাই আল্লাহ তাআলার নিয়ামত, একটি প্যাকেজ ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আজকে দেখবো আমরা কোন প্যাকেজ সম্পর্কে আমরা জানতে পারি, তবে সময় মতো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আজকের বিষয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন, যেটা হামদে বাড়ি তালা শুরুতে প্রথমে আমি বলেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন শুরু হয়েছে যখন থেকে, অর্থাৎ মাক্কি জীবন মক্কাতুল মকাররমা ছেড়ে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। আর এর প্রায় কিতাবের মধ্যে পাওয়া যায় ইহসান ভাই হয়তোবা ছয় মাস পূর্বে বা এর চেয়েও কিছুদিন পূর্বে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মকাররমা ছেড়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন এই সুসংবাদটা, এই সংবাদটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন কমবেশ ছয় মাস অথবা এর চেয়ে কিছুদিন পূর্বে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আবু বকর, হয়তো বা আমি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যাব, অর্থাৎ এরপর থেকে আমার মাদানী জীবন শুরু হবে। এই সুসংবাদটা, এই কথাটা কেমন ছিল? মদিনাবাসীর জন্য ছিল সুসংবাদ, কিন্তু যে ব্যক্তি নিজের জন্মস্থান ছেড়ে যায়, যে ব্যক্তি নিজের আত্মীয় স্বজন ছেড়ে অন্য কোথাও যায়, সে বুঝে এটার ধরনটা কেমন, কষ্টটা কেমন হয়ে থাকে। যদি এটার একটি উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশ থেকে যারা প্রবাসে যায় চাকরি করার জন্য, আমরা যদি ওই সকল ব্যক্তিদেরকে জিজ্ঞাই, সে তো এক সাধারণ মানুষ যে বাংলাদেশ থেকে নিজের জন্মভূমি ছেড়ে অন্য দেশে যায় টাকা ইনকাম করার জন্য, ওখানে তার কোনো না কোনো লাভ আছে, ওখানে সে কেন যায়? দুই চার পাঁচ বছর পরে সে আবার ফিরে আসবে, আর এই জন্য যায় ফ্যামিলির ভরণ পোষণ, ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য, মা বাবাকে একটু সুখে রাখার জন্য। এই একটা ছেলে বাংলাদেশ ছেড়ে নিজের দেশ ছেড়ে প্রবাসে যায়, অন্য দেশে যায়, সে জানে আমি কিছুদিন পরে চলে আসব, সে তো জানে এটা। আর তাকে জিজ্ঞাসা করুন, আমি এয়ারপোর্টে গিয়েছি, আমি দেখলাম যুবক যুবক ছেলেরা যাদের বাবা বিদেশে যায়, কত মানুষ যে ওখানে তার আত্মীয়কে ছেড়ে দেওয়ার জন্য যায় বা নিজে বিদেশে যায়, কত যে কান্না করে, মাকে জড়িয়ে ধরে কান্না করে, বাবাকে জড়িয়ে ধরে কান্না করে, ভাইকে জড়িয়ে ধরে কান্না করে। হয়তো সে এটা ভাবে যে আমি আজ যাচ্ছি তোমাদের সুখের জন্য, জানি না ফিরে আসতে পারবো কিনা, এক কষ্ট নিয়ে যায়। নিজের জন্মভূমি ছাড়ার একটা কষ্ট প্রত্যেকটা ব্যক্তির অন্তরেই আছে, হয়তো বা সে অভাবের কারণে অন্য দেশে যায় চাকরি করতে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ দিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি তোমাকে নিয়ে সফর করব, হিজরত করব মদিনাতুল মুনাওয়ারায়, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনুভূতিটা কেমন ছিল দেখুন। ছয় মাস পূর্বে বা এর চেয়েও কিছুদিন পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাকে নিয়ে হিজরত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো খুশিও হয়ে গিয়েছেন, আর এই খুশিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মোবারক শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত হিজরতের সময় না আসছে শুধু ওই মুহূর্তটা অপেক্ষা করছেন, কখন সেই সময়টা আসবে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতে যাব। এরপর থেকেই হিজরত যখন শুরু হলো, আর এই হিজরত থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন শুরু হয়েছে। এহসান কাদেরী ভাই আমাদের সাথে আছেন, কিছু সংক্ষিপ্ত মাদানী ফুল নেই এহসান ভাই থেকে, এরপর ইনশাল্লাহ দর্শকের কল নিব, এসএমএস নিব ইনশাল্লাহ তারা। জি এহসান ভাই,
আজকে যে বিষয় রয়েছে বলতে যাচ্ছি শুরুতে একটি বিষয় যে প্রতিটা নবী রাসূল আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জমিনে,
জি
একটা উদ্দেশ্য তো অবশ্যই ছিল আল্লাহ তাআলা। কখন আদম আলাইসাল্লামকে পাঠালে এই জমিনের জন্য বেশি ভালো হবে, কখন ঈসা আলাইসাল্লামকে পাঠালে ওই সময়ের জন্য বেশি ভালো হবে, কখন মুসা আলাইসাল্লামকে পাঠালে, তো এই বিষয়টা আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন যুগ এমন এক যুগ ছিল যেই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো ওই জমিনের জন্য, ওই যুগের জন্য প্রয়োজন ছিল বিধায় আল্লাহ তাআলা রবিউল আওয়ালে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আমাদের নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সত্তা যিনি যেই জমিনেই পারা যাক না কেন, যেখানেই তিনি যাক না কেন, ওই জমিন ওই জায়গা দামি হয়ে যাবে,
মোবারক হয়ে
মোবারক হয়ে যাবে।
শুধু আমার নবীর কদম মোবারক রাখলে মোবারক নয় এহসান ভাই, আমি তো বলবো ওই হাদিসে পাকের কথা। হাদিসে পাকের মধ্যে রয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ আনার পূর্বে মানুষের জন্য ইবাদতের স্থান নির্ধারিত ছিল, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক দুনিয়ার জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা মানুষের জন্য পুরো দুনিয়ার জমিনকে সিজদার স্থান বানিয়ে দিয়েছেন। মানুষ যেখানে থাকে সেখানেই তার ইবাদত করতে পারে, সেখানে আল্লাহ তাআলা সিজদা করতে পারে। জি
জি, তো মক্কাতুল মুকাররমা এমন এক শহর ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, এটাকে কেউ মানুষ ওরকম চিন্ত না, এর কোনো ফজিলত ছিল না, কিন্তু যখনই নবী আগমন করেছেন এরপর থেকে এর এত শান এত সম্মান। আজকে দেখেন মানুষ প্রতি বছরই ওই জমিনে যায় হজ করতে মক্কা শরীফে, তো আল্লাহ তাআলারই হুকুম হয়েছে মক্কা ছেড়ে নবীজিকে মদিনায় পাঠাবেন, কারণ মদিনা শরীফ ছিল আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গা। হাদিসে পাকের মধ্যে এরকম এসেছে, যার সারাংশ কি সেটা এমন, নবীজি যখন হিজরতের সময় হয়েছিল তিনি প্রার্থনা করেছেন যে হে আল্লাহ, আমার শহর হচ্ছে পছন্দনীয় শহর হচ্ছে মক্কা শরীফ, তো যেহেতু আমাকে অন্য শহরে যেতে হচ্ছে আপনি এমন শহরে আমাকে স্থানান্তরিত করেন জানে আপনার পছন্দনীয় শহর। তো আল্লাহ তাআলা অন্য শহর না করে তাকে মদিনা শরীফে আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। তাহলে এর থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে মদিনা শরীফ আল্লাহ তাআলার পছন্দনীয় একটি জায়গা। তো হিজরতের জন্য যেহেতু যাচ্ছে আমার নবী সাহাবীদেরকে নিয়ে, তো তিনি যাওয়ার পথে যখন রওনা হলেন, হিজরত আসলে অনেক বড় একটি ইসলামের মধ্যে ইবাদত, তো যাওয়ার পথে তিনি যখনই যেই মানুষদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে সবাই খুব আনন্দিত, মানে তারা এত আনন্দিত পূর্বে কখনো এত আনন্দিত হয়নি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদের শহরের মধ্যে আগমন করবে। তো যাদের বাড়ির পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন তারাই নবীজিকে আহ্বান করতেন যে এই গরিবে আমাদের গরিবের বাড়িতে আপনি আসুন। আবার একটু সামনে অগ্রসর হচ্ছে তারাও বলে হুজুর আমাদের গরিবখানায় আপনি আগমন করেন। তো নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি যেই বাহনটি তার সাথে যেই বাহনটি ছিলেন, তো বলল ইনি আল্লাহ তাআলা আদেশপ্রাপ্ত, যেখানে আল্লাহ তাআলা
আদেশ দিয়া যেখানে থামবে সে গিয়া যেখানে অবস্থান নিবে আমাকে সেখানেই নামবো,
সেখানেই অবস্থান করতে হবে, সেখানেই নামতে হবে। তো তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওইখানেই তার বাহনটি থেমে গেল এবং তার বাড়িতেই নবীজি
আমি বাহনটা থামছে যেখানে এখানে আপনি আবার শুরু করেন, আমি এর পূর্বে একটু আসতে চাই। যখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহসান ভাই যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জুলুস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাফেলা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করেছেন, ওই মুহূর্তটা কেমন ছিল বলেন তো? মানুষ অপেক্ষায় ছিল যে দুনো জগতের মালিক ও মুক্তার আসতেছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে ইমানের সাথে জিয়ারত করলে সাহাবি হওয়া যায় আর ওই সাহাবি জান্নাতি হবে, ওই সকল ব্যক্তিরা কিন্তু রাস্তায় অপেক্ষায় ছিল, বাচ্চারাও অপেক্ষায় ছিল, তারা জুলুস করতেছে আনন্দ উদযাপন করতেছে, কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ আনতেছেন। সুবহানাল্লাহ, যদি কালাম হয়ে যায় যে কালাম ওখানের মদিনাবাসীরা পড়েছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। দেখেন তো বলতেছিলাম, এখন যদি দেখেন দুনিয়ার একটা উদাহরণ যদি আমরা দেই যে এমন কোন ব্যক্তি দুনিয়াদার ব্যক্তি বা দুনিয়ার মধ্যে তার ক্ষমতা আছে, টাকা আছে, মানুষ খুব পরিচিত তার না মানুষের কাছে
সুনাম প্রাপ্ত,
সে যদি আসে তো এলাকার মানুষ কত কিছু করে তার জন্য। আমি দেখলাম আমার দেখা চোখে যে যখন কোনো এরকমের ব্যক্তিরা আসে না তাদের জন্য এমন কিছু বিছানা বিছিয়ে দেয় যেন তারা অনেক দূর থেকে বুঝতে পারে যে আমার জন্য তারা সম্মান প্রদর্শন করেছে। এরপরে এভাবে করে তাদের জন্য এত আয়োজন করে যে ওই ব্যক্তি খুশি হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে মদিনাবাসীরা জানতো যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এত শান ও মর্যাদা রয়েছে, এত ক্ষমতা রয়েছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ধরনটা কেমন ছিল, তাদের মন মানসিকতা কেমন ছিল, যারা আমার নবীকে বরণ করে নিয়েছে আর তাদের খুশির জোয়ারটা কেমন ছিল দেখুন। আর প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বাড়ির মানুষ এটাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে তাশরিফ নিয়ে আসুন, আমার বাড়িতে তাশরিফ নিয়ে আসুন। শেষ মুহূর্ত আপনি যে সাহাবীর নাম নিয়েছেন এখান থেকে বলুন,
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার বাড়িতেই আসলে ঘটনা তো বিশাল বড়, তো যতটুকু সম্ভব বলার চেষ্টা করব এবং এর থেকেও কিছু মাদানী ফুল আশা করি দর্শকরা পাবে। তো আল্লাহ তাআলার হুকুমে সেই বাহনটি সেখানেই থামলো এবং তার বাড়িতে তিনি অবস্থান করলেন। তো মদিনা পাকে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কাজটি শুরু করলেন যে তিনি মসজিদে নববী শরীফ, যেটা মসজিদ মদিনা শরীফের মধ্যে অবস্থিত রয়েছে, নির্মাণ রয়েছে, তো ওইটার কাজ সবাইকে নিয়ে তিনি আরম্ভ করলেন। তো সাহাবায়ে কিরামরা ছিল এতে আবু বকর সিদ্দিক, নবী পাক স্বয়ং ওই কাজের মধ্যে নিজেও তিনি অংশগ্রহণ করেছেন। সেখানের মধ্যে যেমন পূর্বের যে কাফের যারা ছিল তাদের কবর ছিল ওইখানে, তো ওগুলিকে তিনি সাফ করলেন, ওগুলি উঠিয়ে দিলেন এবং ওইভাবে তার জমিনকে ঈদ দিয়ে বা যা যা প্রয়োজন ছিল ওই সময়ে, যেমন খেজুর পাতার ডাল বা এর কিছু গুড়ি, ওই সমস্ত বস্তু দিয়ে তিনি মসজিদে নববীর কাজকে তিনি শুরু করেন। তো ওইভাবে তাদের কাজগুলি দেখেন। আজকে তো আমাদের দেশের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে যখন কোনো নামি দামি ব্যক্তি হয় বা ব্যক্তি কোথাও যায়, তারা তো কাজ থেকে বিরত থাকে, তারা কাজের অর্ডার দিবে, তারা তো কাজ করবে না। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সত্তা ছিলেন, কেমন উদার মনে ছিলেন, যে তিনি স্বয়ং নিজে ইট নিয়ে তিনি কাজ করছেন। মানে ছোট ছোট যে কাজগুলি আমরা মানুষকে দেখি যে খুব কষ্টের কাজ বা এই কাজ করলে একটু অসম্মান হবে, বা নবী নিজে স্বয়ং ওই কাজগুলি তিনি করেছেন সাহাবা ইকরামদের নিয়ে। এবং মদিনা পাকের মধ্যে যারাই ছিলেন ওই জামানার মধ্যে, তো সকলেই অনেকের মধ্যে এরকম ছিল, যারা আহাজারি ছিল, আনসার যারা ছিল, তো তাদের মধ্যে কিন্তু ওরকম মিল মহব্বত ভালোবাসাটা ছিল না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনা শরীফে তাশরিফ আনার পর ওই জমিন এতটাই পবিত্র হয়েছে যার পূর্বে কোনো শান শওকত ছিল না। তো এতটাই পবিত্র হয়েছে, এতটাই মর্যাদাপূর্ণ ওই জমিন হয়েছে, তো আমরা সকলেই জানি যে মদিনা পাককে বলা হয় সোনার মদিনা। ওই জমিনকে সোনার মদিনা বানিয়ে দিলেন, ওই জমিনকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। তো দেখেন মানুষ তো আজকে এই মদিনা পাকে, দেখেন অনেক মানুষ তার অর্থ তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দেশে যায় ঘোরার জন্য যায়। যে যদি কাউকে বলা হয় সবচেয়ে সুন্দর দেশ কোনটি, অনেকেই বলে হচ্ছে সুন্দর দেশ প্যারিস, অনেকের মতে এটা, অনেকে বলবে লন্ডন, অনেকে বলবে আমেরিকা, অনেকে বলবেন ইতালি, এই ধরনের অনেকে বলে থাকবে। বাট আমি বলবো জাকির ভাই, যদি কেউ একবার মদিনা পাকে যায়, সে আর বলবে না যে মদিনা পাক থেকে সুন্দর, মদিনা পাক থেকে শান্তিময় জায়গা পৃথিবী আর কোথাও রয়েছে। এটা একটি কারণ নবীজি মদিনা পাকে হিজরত করেছেন, বিদায় কিন্তু হয়েছে।
এখন পর্যন্ত কোন এক ব্যক্তি হজ করে আসার পরে আমি তার সাথে দেখা করতে গেলাম, আমাদের ইসলামী ভাই, অনেক আগে, প্রায় 5-6 বছর আগের কথা, তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনি তো মদিনাতে গিয়েছেন, আমরা তো যাইনি, দেখতে পারিনি, শান শওকত বা সৌন্দর্য কেমন আপনি বলুন তো কেমন। তো এক শব্দে উত্তর দিয়ে দিয়েছে, এমনি বললো যে মদিনা শরীফের যে মিনারগুলো আছে না, মিনারগুলো যদি কোনো ব্যক্তি 6 মাস পর্যন্ত কোনো কিছু খাবে না, পান করবে না, শুধু মিনারের চতুর্দিকে ঘুরবে আর মিনারের সৌন্দর্য দেখবে, তারপর তার 6 মাস চলে যাবে, কোনো ক্ষুধা লাগবে না তার পেটে, এমন এক সৌন্দর্য সেখানে, আর সেখানে মন বসার এক জায়গা। কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখানে আছেন। দর্শকের কিছু কল নিব SMS পর্বের পর, ইনশাআল্লাহ আবার আমাদের অনুষ্ঠানের আলোচনায় ফিরে আসব। কল চালিয়ে দিন।
আমি টঙ্গী কলেজের থেকে, আমি ইনশাআল্লাহ এই আজকে যে টিভি চ্যানেল আমি দেখতেছি মাদানী চ্যানেল, আমি দোয়া চাইতেছি আল্লাহ পাক যাতে উনাদের মতো আমাকেও যাতে করে দেয়, আল্লাহর তরফ থেকে যাতে আল্লাহ ফাইসালা করে দেয়, আমরা যাতে, আমি অন্তত বক্তের যাতে উনাদের মতো হয়ে যেতে পারি, আমার জন্য একটু দোয়া করবেন
ইনশাআল্লাহ তাআলা। মানিক ভাই অবশ্যই আপনার জন্য দোয়া, আল্লাহ তাআলা আপনাকে ও মোবাল্লিকে দাওয়াত ইসলামী বানিয়ে দিক, আল্লাহ তাআলা আপনাকে সুন্নতের আমেলদার বানিয়ে দিক। যখন আপনি কাউকে অনুসরণ করতে চান, কাউকে ফলো করতে চান বা কারো মতন হতে চান না, অবশ্যই আপনাকে তার সংস্পর্শ পেতে হবে, তার সোহবতে থাকতে হবে। যখন আপনি তার সংস্পর্শে পাবেন, তো তার কাজগুলো তাদের মতন, আপনি বলেন যে আমি আপনাদের মতো হতে চাই, তো হওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু সময় এখানে ব্যয় করতে হবে আপনাকে। মোবাল্লিকে দাওয়াত ইসলামী কিভাবে উঠে, কিভাবে বসে, কিভাবে নামাজ আদায় করে, কিভাবে ওযু করে, কিভাবে মানুষের সাথে কথা বলে, এই বিস্তারিত বিষয়টা যখন আপনি এসে এখানে সময় দিয়ে দেখবেন, তখন কিন্তু আপনিও এই কাজগুলো সহজেই করতে পারবেন। আর যদি শুধু দূরে থেকে বলেন, জানি আপনি প্রতি বুধবারে আপনাদের ওখানে যে মসজিদ ইস্তেমা হয় ওখানে সময় দেন, আরো একবার বলেছেন আপনি, তারপর বলবো পুরো বাংলাদেশের যে মাদানী মার্কাজ ফয়জানে মদিনা সায়েদাবাদে এখানে একবার আসেন, আপনাকে দাওয়াত রইল। পরবর্তী কল।
আমি শেরপুরে বলছি, আমার নাম মোহাম্মদ রাকিব তারিক, আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো মাদানী মদিনা ওয়ালে।
আচ্ছা, সৈয়দপুর থেকে আপনি আমাদেরকে কল দিয়েছেন, আপনি একটি নাচ শুনতে চান মাদানী মদিনা ওয়ালে। ইনশাআল্লাহ সোহেব ভাই আমাদের সাথে রয়েছেন, অবশ্যই সোহেব ভাই আমাদেরকে নাচ শোনাবেন। কিছু SMS পড়ি। ইসলামী বোন রংপুর থেকে আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন যে মাদানী চ্যানেলটা কিছুদিন পূর্বে আমাদের এলাকায় চালু হয়েছে, অনেক ভালো একটি চ্যানেল, যদি আমাদের এই চ্যানেলটি অনেক আগে থেকে পেতাম তবে আমার সংসারে এত দুর্ভোগ আসতো না। আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে এরপরও আমরা যতদিন আগেই পাই, বর্তমান জমানায়ও খুব প্রয়োজন, যেভাবে আপনার এখন প্রয়োজন তেমনি করে অন্য ইসলামী বোন ইসলামী ভাইয়েরও প্রয়োজন, এটা পেয়েছি, তাও আল্লাহ শুকরিয়া যে আমরা পেয়েছি একটি চ্যানেল বাংলাদেশে, যেটা ঘরে ঘরে গিয়ে মানুষকে নেকির দাওয়াত দেয় খারাপ কাজ থেকে, বিরত রাখে। আরেকজন ইসলামী বোন আমাদেরকে চট্টগ্রাম থেকে এসএমএস করলেন, তিনি বললেন যে আমরা ঘরের মধ্যে মা ভাই বোন সবাইকে নিয়ে মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগে, একটি নাতে রসুল শুনিয়ে দিন। শোয়েব ভাই থেকে নাত শুনবো, এরপর ইনশাল্লাহ তাআলা আজকের যে প্যাকেজ রয়েছে দর্শকের জন্য প্যাকেজও চালাবো ইনশাল্লাহ। জি শোয়েব ভাই।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی کریمنا محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے کل صحیح صلی علی شفیعنا صلی علی محمد کون شاہن شاہی رج شب آگو مون کون موہن بدشاہ رج شب آگو مون بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا آج تاروں کا رازو نر در کے نو دھابی تو آج تاروں کا رازو نر در کے نو دھابی تو آج آج من ہوتے نو نور کے نو ہوچے برشی تو کون شاہن شاہی راج شب آگو مون کون موہن بدشاہ راج شب آگو مون بولو مرحبا بولو مرحبا سرکار قیامت مرحبا دلدار قیامت مرحبا مکی قیامت مرحبا مدنی قیامت مرحبا یاسین قیامت مرحبا طہا قیامت مرحبا رؤوف قیامت مرحبا رحیم قیامت مرحبا بولو مرحبا بولو مرحبا آج زمانہ آری ہونو جرام پلٹا چے آج زمانہ کی ہونو جرام پلٹا چے آج دنیا کی ہونو جرام پلٹا چے کون شاہد شاہی روج شب آگو مون کون موہن بدشاہ روج شب آگو مون بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا
যার সুসংবাদ রাগন শুনতে এসেছে, যার সুসংবাদ রাগন শুনতে এসেছে, তার আগমনে খুশি পালন করতে এসেছে, একর শাহিন শাহির শুভ আগমন, একর মহান বাদশাহ রাজ শুভ আগমন, বলো মরহাবা বলো মরহাবা, শুনবে না কবুল নবীর মুখে লাল নূরি, শুনবে না কবুল নবীর মুখে লাল নূরি, তিন দান দয়ার ঝর্ণা বয়ে দিতে এসেছেন, একর মহান বাদশাহ রাজ শুভ আগমন, একর মহান বাদশাহ রাজ শুভ আগমন, বলো মরহাবা বলো মরহাবা বলো মরহাবা বলো মরহাবা
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজকের বিষয় ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন, আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। এর পূর্বে আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে যে প্যাকেজ রয়েছে প্যাকেজ আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। আজকের প্যাকেজটি চালিয়ে দিন।
আজকাল আমাদের ঘরে তৈরি খাবারের চেয়ে বাইরের খাবারই বেশি খাওয়া হয়, তবে শরীর ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। এজন্য ফাস্টফুডের পরিবর্তে খুঁজে নিতে পারেন প্রাকৃতিক খাবার, এর মধ্যে কলা অন্যতম। কলা পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। পুষ্টিবিদরা বলেন দিনে দুটি কলা খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। কলার মধ্যে আয়রন রয়েছে, আয়রন রক্তকণিকা ও হিমোগ্লোবিন তৈরিতে কাজ করে। আয়রনের ঘাটতিতে রক্ত স্বল্পতা হয়, এক মাস দিনে দুটি কলা খেলে রক্তের ঘাটতি অনেকটাই পূরণ হবে। প্রতিদিন দুটি কলা খাওয়া শরীরের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয়। গবেষণায় বলা হয়েছে প্রতিদিন দুটি কলা খেলে 40% হৃদরোগের ঝুঁকি কমে যায়। কলার মধ্যে থাকা পটাশিয়াম মস্তিষ্কের কার্যক্রম বাড়ায় এবং স্মৃতিশক্তি ভালো রাখে। গবেষকদের মতে যেসব ছাত্র সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় কলা খায় তাদের মনোযোগ বাড়ে বহুগুণে। দিনে দুটি কলা খেলে হজমের সমস্যা কমে যাবে।
দর্শক শ্রোতা, কলা সকলেরই পছন্দ, এমন ব্যক্তি খুবই কম আছে যে কলা পছন্দ করেন না। আর আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত আমাদের জন্য, বাংলাদেশের জন্য। বাংলাদেশের বিভিন্ন এলাকায় কলার চাষ হয়ে থাকে আর এটা অনেক উপকারী একটি ফল যা সব শহরেই পাওয়া যায়, সব এলাকাতেই পাওয়া যায়। তো আমরা আজকের প্যাকেজ থেকে জানলাম যে দুটি করে কলা প্রতিদিন যদি খাওয়া হয় তো এর অনেক উপকারিতা। আপনি নিজে আপনার সন্তানকে ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য চেষ্টা করুন, কেননা আল্লাহ তাআলা অনেক বড় এক নিয়ামত। আর আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামতের মধ্যেই আমাদের জন্য উপকার রয়েছে। আজকের বিষয় আমরা আলোচনা করছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মদিনাবাসীরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এতই ভালোবাসতেন যা অতুলনীয় বা অন্য শহরের সাথে এটার কোনো তুলনা হয় না, যে মদিনাবাসীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যদি মলিন থাকতো তাও মদিনাবাসীরা কষ্ট পেত, আর কষ্ট পাওয়ারই কথা। বারবার জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, আপনার চেহারা মলিন কেন? আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যদি লাল হয়ে যেত তাও জিজ্ঞাসা করত। তারা ছটফট করত, না জানি আমার নবী মনে হয় কারো কথায় কষ্ট পেয়েছেন, আমার নবী মনে হয় কারো দ্বারা দুঃখ পেয়েছেন, আমার নবীর মনে হয় কোনো পরেশানিতে আছেন, এরকমের ভাব তাদের মধ্যে ছিল, চিন্তা ভাবনা। যদি চেহারা মোবারক লাল হয়ে যেত তাও জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক লাল কেন? আর কখনো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট এটা মদিনাবাসীরা কোন উম্মতই তো সহ্য করতে পারে না, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন তো মদিনাবাসীরা যেমন খুশি হয়েছেন তেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের অন্তরে এমন ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দুঃখ কষ্ট মদিনাবাসীরা ওই সময় পছন্দ করতো না আর সহ্য হতো না, তারা যে কোনো ভাবে হোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ কষ্টকে দূর করে দিতেন। যেমন করে আমরা হাদিসে পাকের মধ্যে পাই, যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়াতেন আর দাঁড়িয়ে যে কোনো বিষয় যদি শুধু মুখ থেকে বের করতেন, হে সাহাবীরা এখন ইসলামের জন্য এই জিনিসটা প্রয়োজন, সম্পদ প্রয়োজন, তোমাদের সময় প্রয়োজন, সাহাবীরা মানে আমার নবীর জবান মোবারক থেকে বের হওয়ার দেরি হতো, কিন্তু ওই কাজগুলো করে দেওয়া সাহাবিদের দেরি হতো না, হাতো হাত সাথে সাথে এই কাজগুলো সাহাবিরা করে দিতেন, এত ভালোবাসা প্রেম তাদের অন্তরে ছিল। একবার আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মোবারক এমন ছিল যা মদিনাবাসীরা সাহাবা ইকরাম খুবই মানে আন্তরিকতার সাথে মেনে নিতেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই খুব সুপরিচিত হাদিসে পাক যেটা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তি, ওই ব্যক্তি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবনেও আমার নবীর সংস্পর্শে ছিল, ছোটবেলা থেকে আবার গুহার সাথী ছিলেন, হিজরতের সাথী ছিলেন, আবার মদিনাতেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথী ছিলেন, আর রওজা মোবারকেও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই আরাম করছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকেও সাহাবিরা মদিনাবাসীরা আমার নবীকে কিভাবে ভালোবাসতে হবে তা শিখেছেন। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে এলান করলেন মসজিদে নববীতে যে ইসলামের জন্য সম্পদ প্রয়োজন, কার কি আছে, খুব সুপরিচিত হাদিসে পাক এটা না, তো সাহাবিরা যার যা যেমন ছিল যেমন তৌফিকে ছিল তেমনই এনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করলেন সম্পদ, টাকা পয়সা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের কি না আনছেন, যা ছিল সবই নিয়ে আসছেন, সব নিয়ে আসছেন, তো এক পোটলা করে কাপড়ের পোটলার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিয়ে আসছেন। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাপড়ের পোটলা খুললেন, এর মধ্যে কি আছে, কি নিয়ে আসছো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় ঘরে যা ছিল সব নিয়ে আসছে, কিছু বাকি রাখেনি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর তুমি তো দেখলাম সবই নিয়ে আসছো, কাপড় সেলাই করার জন্য যে সুই, সুইটা পর্যন্ত ওই কাপড়ের পোটলায় ছিল, সম্পদের মধ্যে ছিল, বুতামটা পর্যন্ত তিনি নিয়ে আসছেন, হ্যাঁ বুতাম যেটা হয় জামার বুতাম এটাও নিয়ে আসছেন, যা নিয়ে আসছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, বলো প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, পাক পঞ্জে পঞ্জন কে মোরা ভালোবাসি, নবীর আওলাদ কে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, নবীকে ভালোবাসা ইমানের দাবি, নবীকে ভালোবাসা ইমানের দাবি, অটল ছিল জাতে নবীর সাহাবী, অটল ছিল জাতে নবীর সাহাবী, তাই তো মোরা প্রিয় নবীকে ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি বলো যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়ে চলে দাওয়াতে ইসলামি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে
ছিলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর সিদ্দিক, এখানে তো দেখা যায় সবই নিয়ে আসছো, তোমার ঘরে কি রেখে আসছো? এমন এক উত্তর পেয়েছেন না হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এমন এক উত্তর এখান থেকে পেয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের জন্য আল্লাহ ও তার রসুলই যথেষ্ট। এর চেয়ে আর ভালো উত্তর, এর চেয়ে আর কি শুনতে পা এমন সাহাবি থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে স্থাপন করার তৌফিক দান করুক।
দেখেন জি, এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এই জিনিসগুলো যে নিয়ে এসেছেন, আচ্ছা ঘরের প্লেট বলি, বাসন বলি, ছাই বলি, বুতাম, আচ্ছা এগুলি দিয়ে এমন কি উপকার পাওয়া যায়? মানে সাধারণভাবে চিন্তা করলে কিন্তু এগুলি তেমন উপকারের বিষয় না বা উপকারের যোগ্যতা রাখে না এই সামান্য বিষয়গুলি। এর পরেও আমাদের নবী বলছেন যে আবু বকরের সম্পদ থেকে আমি যেই উপকার পেয়েছি এটা আরো কারো সম্পদ থেকে এই উপকার পাইনি।
এখানে এখানে কিন্তু ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার অন্তর
অন্তর
মন, তার ভালোবাসা কেমন ছিল এটাই কিন্তু প্রকাশ পেয়েছে। এটা নাকি লক্ষ টাকা দিয়ে ইসলামকে সৌন্দর্য করা বা ইসলামের সহযোগিতা করা, তার অন্তর কি আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকে একবারের অন্তরটা দেখেছেন, মনটা দেখেছেন, ভালোবাসাটা দেখেছেন, যে তার কাছে অর্থ নেই কিন্তু সে যা পেয়েছে। আমার তো কি বলবো, এখানে একটা বিষয় ভিতরে কাজ করে আমার, যেটা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে গেলেন আর ঘরে গিয়ে সম্পদ চেয়েছেন আমার নবী ইসলামের জন্য, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে গিয়ে রুমাল বিছালেন, আমার মনে হয় সিদ্দিক আকবর এই রুমালের মধ্যে কাপড় সেলাই করা সুই নিয়েছেন, তো হাজারো ফোঁটা চোখের পানি পড়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুমালের মধ্যে যখন এই জামার বুতাম নিয়েছেন বা অন্যান্য জিনিসপত্র নিয়েছেন, এক একটা জিনিসপত্র যখন রুমালে নিয়েছেন, হাজার হাজার ফোঁটা চোখের পানি এই জন্য পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সম্পদ চেয়েছেন ইসলামের জন্য কিন্তু আমার কাছে সম্পদ নেই, আমি চোখের পানি দিলাম আর আমার ঘরে যা আছে আপনার জন্য আমি তাই নিয়ে আসছি। এটা এটা অন্য অন্য ব্যক্তির বেলায় হবে, যখন দেখবেন মসজিদের মধ্যে, আমি একবার দেখলাম এই ফয়জানে মদিনাতে কিছুদিন পূর্বে এসির জন্য ইমাম সাহেব এলান করছিলেন যে মসজিদে এসি লাগানো হবে, আমার পাশে এক ব্যক্তি, হয়তোবা সে রিক্সা চালায় বা গাড়ি চালায় এমন দেখতে বা এরকমের গরিব ব্যক্তি, আমাদের আমি যেই কাতারে বসছি এই কাতারে একজন দাঁড়িয়ে কমিটিকে নাম লেখালেন কি আমি দুইটা এসি দিব, আমার ওই কাতারেই, মসজিদের ওই কাতারেই। তো আমি দেখলাম আমার পাশের যে ব্যক্তি, এই ব্যক্তির চোখ থেকে এমনি এমনি পানি পড়তেছে, তো আমি অনুভব করলাম হয়তোবা সে এটাই ভাবছে যে আল্লাহ আমার কাছে যদি আজকে সম্পদ থাকতো আমি কিছু অংশ হলো নিতাম এখান থেকে, কিন্তু আমার কাছে নেই, আমার পাশ থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমি দুইটা এসি দিব, তাকে তুমি সম্পদ দিয়েছো বিদেশে তোমার রাস্তায় খরচ করছে কিন্তু আমার কাছে, আমার মন আছে কিন্তু আমার সম্পদ নেই। নামাজের পরপরে আমি তার সাথে মোসাফা করলাম, এখন যদি আমি সাথে সাথে জিজ্ঞাসা করি হয়তোবা সে লজ্জা পাবে বা বলবে না সত্য কথাটা, নামাজের পরেই আমি তার সাথে মোসাফা করলাম আর জিজ্ঞাসা করলাম, ভাই হয়তোবা আপনি এই এলান শুনে বা আপনার পাশ থেকে কেউ দাঁড়িয়ে এসি নিয়োগ করেছে বিদায় আপনার কাছে খারাপ লেগেছে? তিনি বললেন, হ আসলে আমার মনটা এত ভেঙে গিয়েছে যে যদি আজকে আমার কাছে 10 টাকাও থাকতো আমি এই এসির টাকার মধ্যে 10 টাকা দিয়ে অংশগ্রহণ করতাম। আর এটা থেকে আমি এটাই বুঝি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেন অন্য অন্য সাহাবীরা তার সম্পদের কেউ অর্ধেক দিয়ে দিয়েছেন, কেউ 3/3 এক ভাগ দিয়ে দিয়েছেন, কেউ পুরো সম্পদ দিয়ে দিয়েছেন, কেউ 100,000 দিরহাম দিয়েছেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে এটাই যন্ত্রণা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আর যদি আমারও সম্পদ থাকতো হয়তো বা আমিও আপনার রাস্তায় আপনার জন্য ইসলামের জন্য সকল সম্পদ কোরবানি করে দিতাম, আর নিজের রুমাল বিছিয়ে এরপর ঘরের মধ্যে যা পেয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তা জমা করে আমার নবীর দরবারে নিয়ে এসেছেন আর আমার নবী এটাকেই কবুল করে নিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসলামী ভাইদের এসএমএস পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমার অনুষ্ঠানের শেষের দিকে যাব। হেসান ভাই থেকে শেষ কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। এক ইসলামী বোন শায়েস্তাগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন যে মাদানী চ্যানেলের নাত শরীফগুলো কিভাবে আমি সংগ্রহ করতে পারি, কিভাবে সংগ্রহ করতে পারেন। ইউটিউবের মধ্যে পাওয়া যায়, তবে ইউটিউবে না যাওয়াই ভালো। আপনি আপনার এলাকার, আপনার ঘরের যে ইসলামী ভাই আছেন, আপনার ভাই আছেন, তাদের মাধ্যমে দাওয়াত ইসলামের কোনো মোবাইল লীগের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। শায়েস্তাগঞ্জ অনেক মাদানী কাজ আমাদের, কোনো না কোনো মোবাইল লীগের খবর তো পেয়ে যাবেন। ঘরের যে পুরুষ আছে তাকে দিয়ে ওই ইসলামী ভাইয়ের সাথে কথা বলান, আর তার থেকে দাওয়াত ইসলামীর নাত আর মাদানী চ্যানেলের নাত সংগ্রহ করার চেষ্টা করুন। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে কুড়িগ্রাম থেকে এসএমএস করেছেন, তিনি বললেন যে আপনাদের চ্যানেল দেখা যায়, কিন্তু ভাবছি তো এটা বাংলাদেশের চ্যানেল, কিন্তু আপনাদেরকে আমাদের এলাকা কোথাও দেখা যায় না। হ্যাঁ, আমরা বাংলাদেশেই আছি, ঢাকাতেই আছি এখন বর্তমানে, আপনার সাথে যে কথা বলছি, আর আপনাদের এলাকা কুড়িগ্রাম অতি শীঘ্র ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনি যদি চান যে এই সংগঠন দাওয়াত ইসলামী আর এই মাদানী চ্যানেল লোক আপনাদের এলাকায় কাজ করবে, যাবে, সুন্নতের প্রচার করবে, নেকির দাওয়াত দেবে, তো আপনাকে একটু কষ্ট করতে হবে, নিজের উদ্যোগে এই কাজগুলো নিতে হয়। জিম্মাদারের সাথে আপনি যোগাযোগ করুন আর বলুন যে ভাই, মাদানী কাফেলা নিয়ে আমাদের এলাকায় আসুন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সিস্টেম করে দিব, মসজিদের মাদানী কাফেলার তারিখ করে দিব। তো যখন মোবালিকরা আপনার এলাকায় যাবে, তখন আপনাদের এলাকায় দাওয়াত ইসলামের এই কাজ, সুন্নতের প্রচার, নেকির দাওয়াত, নামাজি বানানো তেহরিক শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে গাইবান্ধা থেকে এসএমএস করেছেন, তিনি বললেন যে আমার ছোট্ট একটা ছেলে আছে, তাকে আপনাদের মাদ্রাসায় ভর্তি করাতে, ছোট ছেলেকে ভর্তি করিয়েন না, একটু বড় হলে ভর্তি করাই দেন, 7-8 বছর হলে, 8-9 বছর হলে, এরপরে হিফজখানায় মাদ্রাসাতুল মদিনা ভর্তি করে দিন। এর চেয়ে বেশি ছোট হলে তার কাপড় কে ধুয়ে দেবে, তাকে দেখাশোনা কে করবে, এত বেশি ছোট না। হ্যাঁ, 9-10 বছর যদি হয়ে যায় তারপর আপনি মাদ্রাসাতুল মদিনায় দিয়ে দেন, অথবা জামিয়াতুল মদিনায়। জামিয়াতুল মদিনায় দেওয়ার জন্য 5 পাস করানো দরকার, 5 পাসের পরে যদি আপনি জামিয়াতুল মদিনায় দেন সবচেয়ে ভালো হবে। আরেকটা এসএমএস এসেছে আমাদের কাছে নরসিংদী থেকে, তিনি বললেন কি, আলহামদুলিল্লাহ আমার বাবা আপনাদের চ্যানেল সবসময় দেখে, আমি কখনো দেখতাম না, তো একদিন আমার বাবা সকালের অনুষ্ঠান দেখছেন আর আমিও বাবার ঘরে ঢুকে যাই, তো দেখি বাবা আপনাদের অনুষ্ঠান দেখেন আর কান্না করছেন, তো বাবাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তো বাবা বললো একটু দেখো দাঁড়িয়ে, তো আমিও যখন দেখলাম, হ দেখলাম অনেক খুব ভালো লাগলো, আর তখন থেকে আমি মাদানী চ্যানেল দেখা শুরু করেছি। যারাই মাদানী চ্যানেলের অনুষ্ঠান করেন, পরিচালনায় আছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, শুক্রিয়া ভাই। আসলে মাদানী চ্যানেল এমন একটি জিনিস, বাবা যদি একবার দেখে তো সে তার সন্তানকে দেখাবে যে না, আমার সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য এই চ্যানেলটা যথেষ্ট। যদি কোনো সন্তান দেখে, কোনো যুবক দেখে, তো তা সে যদি ভালো মাইন্ডের লোক হয় তবে সে তার অন্য বন্ধুদেরকেও দেখাবে এই চ্যানেল, কেননা আমার বন্ধুকে ভালো পথে আনার জন্য মাদানী চ্যানেল একটা ভালো মাধ্যম। যদি কোনো ইসলামী বোন দেখে তো সে তার মেয়েকে, সে তার অন্যান্য ইসলামী বোনদেরকেও দেখাবে, কারণ আমার পাড়া প্রতিবেশীকে ভালো করার একটা উত্তম মাধ্যম, ভালো ব্যবস্থা হয়েছে মাদানী চ্যানেল। আর সকল বাবাই চায়, আমার আশা যে সকল বাবারাই মাদানী চ্যানেল দেখে, সব বাবারাই চায় আমার ছেলে যেন সবসময় মাদানী চ্যানেল দেখে, যাতে করে এখান থেকে কিছু না কিছু সে শিখতে পারে। আরেকটি এসএমএস এসেছে কুমিল্লা থেকে, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনাদের চ্যানেল, আমাদের ঘরে তো টিভি নেই, তবে মোবাইলের মাধ্যমে আপনার চ্যানেলটি সবসময় দেখি। আসলে যদি দেখার ইচ্ছা থাকে তো যেভাবেই না মানুষ চেষ্টা করে দেখতে পারে, তাই না? আমার কাছে অনেক কমেন্টস আসছে বাহিরের, অর্থাৎ দেশের, বাংলাদেশের বাহিরের, তারা বলে কি আমরা কাজে থাকি বা আপনি যখন অনুষ্ঠান করেন তখন আমাদের অফিস টাইম থাকে, তো আমরা টিভিতে দেখতে পারি না, মোবাইলের মধ্যে মাদানী চ্যানেল অন করে এরপর আমাদের সামনে রেখে দেয়, কাজ করি আর অনুষ্ঠানগুলো দেখি। তো এটা হয়েছে মানুষের ইচ্ছা যে আমি দেখবো, আর ইচ্ছা কখন হয়, যখন সে কিছু শিখতে পারে এখান থেকে। আপনি যখন মন দিয়ে দেখবেন তখন শিখতে পারবেন, আর যখন কিছু শিখবেন তখন আপনার কাছে ভালো লাগতে শুরু করবে। আর এই মাদানী চ্যানেল দেখতে দেখতে অনেক ইলমে দিন শেখা আর অনেক কিছু বোঝার আমাদের সম্ভব হবে আলহামদুলিল্লাহ। এহসান ভাইয়ের কাছে যাব, শেষ কিছু মাদানী ফুল নিব আপনার থেকে, এরপর ইনশাআল্লাহ আমরা সালাত ও সালাম পড়ব। জি,
পবিত্র মদিনা পাকে নবীজি হিজরত করার পর থেকে বাকি যে জীবন তিনি কাটিয়েছেন তার শান্তিময় জীবন কাটিয়েছেন
মদিনাতুল মুনাওয়ারায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর অতিবাহিত করেছেন, মানে জাহিরি হায়াতে মুবারাকা
53 বছর তিনি মক্কাতুল মুকাররমার মধ্যে অতিবাহিত করেছেন।
মদিনাতুল মুনাওয়ারা
তুলনামূলকভাবে মক্কাতুল মুকাররমার মধ্যে ইসলামকে তিনি প্রচার করতে যেই কষ্ট, যেই যুদ্ধ করতে হয়েছে, অনেক রক্তপাত ঘটেছে, তো সেই তুলনামূলকভাবে ওদিক থেকে যে আমরা দেখি মদিনা পাক কিন্তু ইসলাম প্রচার হয়েছে যুদ্ধ রক্তপাতের মাধ্যমে নয়, কুরআন কারিমের মাধ্যমে বিজয় লাভ করেছেন, খুব শান্তিময় জীবন। তো দেখেন মদিনা পাকের মধ্যে এরকম অসংখ্য ব্যক্তি যারা ছিলেন ওই জমানার মধ্যে, যারা নবীকে ভালোবাসত না, বা তার নাম শুনলে তারা পালিয়ে যেতে চাইতো বা তাকে সহ্য করতে পারতো না। তো নবীজির আখলাক, নবীজির চরিত্র, এটা দেখে তারা অটোমেটিকলি ইসলামের পথে চলে এসেছেন। তো ইসলাম তো সেটাই, যুদ্ধ করে বা কাউকে ধমক দিয়ে বা জোর করে মুসলমান বানানো যায় না। তো নবীজির আখলাক চরিত্র দেখেই মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াতে
এটা তো আমার নবীর শান ও মান, মর্যাদা, মহত্ব কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মোবারক দেখে মানুষ ইসলামকে কবুল করে নিত।
একটা
এমন বড় বড় সাহাবীদের ব্যাপারে আসছে, তারা আসতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পানা হত্যা করার জন্য। আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখে হাত থেকে তলোয়ার ছেড়ে দিয়ে আমার নবীর কদমে লুটে পড়তো আর কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে যেত। এ তো আমার নবীর শান ও মান, মহত্ব। কিন্তু আমার নবীর গোলামের 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 দিকে তাকান, খাজা পিয়া আজমেরি সানজিলি রহমতুল্লাহ তালালাই, ইনি তো বাস কত হাজার মানুষকে মুসলমান বানিয়ে
তার নূরানি চেহারা দেখে। আসলে ইসলামে জাকির ভাই,
আলহামদুলিল্লাহ, আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন নিয়ে কিছু মাদানী ফুল দেওয়ার চেষ্টা করেছি, কিছু আলোচনা আপনার সাথে করার চেষ্টা করেছি। মহৎপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, মোবাইল লিগে দাওয়াত ইসলামের সাথে থাকবেন, একটি বিষয় নিয়ে আমরা আবারও ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Thank you.
میں عظمت مصطفیٰ ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سید اعلی حضرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پہلا کو سلام جن کے ہر ہر ادا سنت مصطفیٰ ویسے پیر طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پہلا کو سلام.
الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. الصلاۃ والسلام علیک یا نبی اللہ و علی آلک و اصحابک یا نور اللہ. لا الہ الا اللہ محمد رسول اللہ.
رحمت پورن حق پربھا تمار رحمت پورن حق پربھا تمار تہجد آر فجر ابھاس جار رحمت پورن پربھات ہوئے تار.